السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين.
আমরা নিজেদের দৈনন্দিন জীবনে একটি শব্দ অগণিতবার অনেক সময় শুনে থাকি এবং এই শব্দ ব্যবহার করে থাকি, আর সেই শব্দটি হচ্ছে নাফা। ব্যবসায়ীদের ব্যবসার ভিত্তি এই শব্দের উপর হয়ে থাকে। তারা ছোট্ট একটি ছাউনি দিয়ে নিজেদের জিনিসপত্র বিক্রি করুক না কেন, অথবা মাল্টি মিলিয়নিয়ার যাদের ব্যবসা বাণিজ্য পৃথিবীর সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে আছে, সবাই এই শব্দের উপর ভিত্তি করে ব্যবসা করে। সর্বদা এ ধরনের মানুষ এমন চিন্তা ভাবনা করে যে কিভাবে কত বেশি মুনাফা করা যায়। এজন্য তারা অনেক সময় বৈধ পথ অবলম্বন করে এবং বর্তমান সময়ে অধিকাংশ ক্ষেত্রে অবৈধ পথও অবলম্বন করে থাকে। অনুরূপভাবে একজন সাধারণ মানুষ যার ব্যবসা বাণিজ্যের সাথে কোনো সম্পর্ক নেই, কিন্তু সেও তার ব্যক্তি স্বার্থ নিয়ে ভাবে বা চিন্তা করে কিভাবে কোনো জিনিস থেকে বা বেশি বেশি সে লাভবান হতে পারে, এই চিন্তায় সে বিভোর থাকে। এবং এটি একজন সাধারণ মানুষের জন্য নাফা বা লাভবান হওয়া। এ হচ্ছে পার্থিব জীবনে এই শব্দের ব্যবহার, কিন্তু ধর্মীয় এবং আধ্যাত্মিক জগতেও এই শব্দের ব্যাপক প্রচলন রয়েছে। এ প্রসঙ্গে হাদিস শরীফ এবং পবিত্র কোরআনের আয়াতের আলোকে আমি কিছুটা উল্লেখ করার চেষ্টা করব। এই শব্দ আরবিতে আরবি অভিধানেও ব্যবহৃত হয়েছে, এজন্য এর আভিধানিক অর্থ আমি প্রথমে আপনাদের সামনে তুলে ধরছি। নাফা, নাফার অর্থ হচ্ছে কোনো জিনিস থেকে মানুষের লাভবান হওয়া, কোনো জিনিস মানুষ সহজে লাভ করা, কোনো জিনিস ব্যবহারের যোগ্য বা লাভবানের লাভ হওয়ার যোগ্য। লেইন গ্রন্থ থেকে আমি এটি নিয়েছি। লেইনে আরো অর্থ করা হয়েছে নাফা আ, ফের উপর তাজদিদ দিয়ে লেখা হয়েছে, এর অর্থ হবে কোন ব্যক্তির অন্য কারোর জন্য উপকারী হওয়া বা উপকারী সাব্যস্ত হওয়া। অনেক হাদিস অনুযায়ী একজন মোমেনের পরিচয় এটি, সে যেন অন্যের উপকারের কারণ হয় বা অন্যের উপকার করে। মুফাদ্দাল লেখা হয়েছে আন্নাফ, প্রত্যেক সেই বস্তুকে বলা হয় যার থেকে লাভবান হওয়ার জন্য সাহায্য নেওয়া হয় বা যে জিনিস মাধ্যম হয়, তাই নাফা খায়ের বা কল্যাণের নাম। লেইনে এর অর্থ করা হয়েছে কোন ব্যক্তির জীবনের উদ্দেশ্য লাভ করা। আরেকটি অভিধান গ্রন্থ লেসনুল আরব, এতে লেখা হয়েছে আন্নাফে, এটি আল্লাহ তাআলার একটি নাম, এর অর্থ হচ্ছে সেই সত্তা যিনি তার সৃষ্টির মধ্যে হতে যত বেশি চান তার সৃষ্টির মধ্যে তার কল্যাণ পৌঁছান, কেননা তিনি সকল উপকার, সকল অকল্যাণ এবং সকল ভালো এবং মন্দ সৃষ্টিকারী। এই আরবি অভিধানের অর্থ বর্ণনা করার পর আমি হাদিসের আলোকেও বর্ণনা করব যে একজন মোমেনের উপর এই শব্দ কিভাবে প্রযোজ্য হওয়া উচিত, একজন মোমেনের জন্য প্রযোজ্য হওয়া উচিত। একজন মোমেন একজন পার্থিব বা বস্তুবাদী মানুষের জন্য কেবল নিজের স্বার্থ নিয়ে ভাবে না, বরং অন্যের কল্যাণকামী হয়, অন্যের কল্যাণের জন্য চিন্তা করে এবং চিন্তা করা উচিত। পবিত্র কোরআনেও আমরা এই শিক্ষাই দেখতে পাই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ এবং যে হাদিস আমরা পেয়েছি তার মাধ্যমে, সে হাদিসসমূহ এই প্রসঙ্গে যা আমি বলেছি তাই বর্ণিত হয়েছে। এই উপকার করার বিভিন্ন রীতি পদ্ধতি রয়েছে যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন। এই প্রসঙ্গে কতক হাদিস আমি উপস্থাপন করছি যাতে অন্যের উপকার করার ব্যাপারে কি শেখানো হয়েছে তা আপনারা জানতে পারবেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্ধৃতিতে তা আমি বলছি। সাঈদ বিন আবি ওয়ারদা তার পিতামহের কাছ থেকে, হযরত আবু মুসা আশারী ছিলেন তার পিতামহ, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বর্ণনা করেন যে তিনি বলেছেন প্রত্যেক মুসলমানের জন্য সদকা করা আবশ্যক। সাহাবীরা জিজ্ঞেস করলেন, হে আল্লাহ রাসূল, যে ব্যক্তি সদকা করার সামর্থ্য রাখবে না তার জন্য কি হবে? সাহাবী বলেন, সে নিজের হস্ত দ্বারা স্বয়ং কাজ করে এবং নিজে লাভবান হয় এবং অন্যের জন্য সদকা করে। মানুষ বলে যদি এই শক্তি যদি তার না থাকে তাহলে সে যেন যে মুখাপেক্ষি তার সাহায্য করে। সাহাবীরা বললেন, যদি এটি না হয় তাহলে কি হবে? নবী করিম বললেন যে ভালো কাজ করা উচিত এবং মন্দ কর্ম থেকে বিরত থাকা উচিত, এটি তার জন্য সদকা হবে। অন্যভাবে আরেকটি হাদিসে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক ব্যক্তি পথে গাছের একটি কাণ্ড পড়ে থাকতে দেখে, তখন সে বলে, আল্লাহর কসম, আমি অবশ্যই একে পথ থেকে সরিয়ে দিব যাতে মুসলমানরা যেন এর থেকে কষ্ট না পায়। এরপর এই কর্মের ফলে আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবিষ্ট করেন। আরেকটি রওয়ায়েতে এসেছে, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই ব্যক্তি যিনি এমন জ্ঞান গোপন করেছে যার মাধ্যমে আল্লাহ তাআলা মানুষের বিষয়াদি এবং ধর্মীয় বিষয়াবলী এর ক্ষেত্রে কল্যাণ পৌঁছাতে পারেন, আল্লাহ তাআলা এমন ব্যক্তিকে কিয়ামত দিবসে আগুনের শিকল পরিধান করাবেন। অতএব একজন মুমিনের জন্য নিজের ধন সম্পদ বৃদ্ধি করা এবং আর্থিকভাবে লাভবান হওয়াই প্রকৃত লাভবান হওয়া নয়, বরং আসল লাভবান হচ্ছে তাই যা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের মাধ্যমে লাভ হয়, যা স্থায়ী অনন্ত এবং যার খাতা পর জগতে আল্লাহ তাআলা খুলেন। এই হাদিসে এইভাবে লাভবান হওয়ার জন্য সর্বপ্রথম যে জিনিসটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন তা হচ্ছে সাদকা, যা মুখাপেক্ষী দরিদ্র এবং নিঃস্ব রিক্ত তাদের ক্ষুধা এবং তাদের লজ্জাস্থান আবৃত করার জন্য ব্যবহার করা হয়। একটি হাদিসে এসেছে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন যে তিনি একবার একটি ছাগলের একটি ছাগল জবাই করেন, তারপর এই ছাগলের মাংস দরিদ্র মানুষের মাঝে বিতরণ করেন এবং কিছু মাংস নিজের জন্য রাখেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তখন এতটা মাংস বেঁচে যায় যা দেখে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে আমি পুরো মাংস বিতরণ করেছি, সামান্য একটু মাংস বাকি আছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই মাংসটা ছাড়া বাকি সব মাংসই সাশ্রয় হয়েছে, কেননা এরই আসলে আমরা সওয়াব বা পুণ্য লাভ করব, যা মানুষের জন্য ব্যবহার হয়েছে, মানুষের কাজে লেগেছে, তারই তার মাধ্যমে পুণ্য লাভ হবে বা তারই পুণ্য লাভ হবে বা সওয়াব হবে। এ ছিল কামেল মানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আদর্শ, যার জাগতিক বস্তুর প্রতি বিন্দুমাত্র কোনো আকর্ষণ ছিল না, খোদার সন্তুষ্টি অর্জনেই মুখ্য উদ্দেশ্য ছিল তার প্রতিটি মুহূর্ত। প্রতিটি মুহূর্তে সব মানুষ এই পর্যায়ে পৌঁছতে পারে না, পৌঁছা সম্ভব না সবার জন্য, কিন্তু এই আদর্শ দেখিয়ে আমাদের জন্য শিক্ষা রেখে গেছেন যে দরিদ্রদের প্রতি তোমাদেরও সদা যত্নবান হওয়া চাই, সদয় হওয়া চাই, তোমাদেরও সবসময় এটি দৃষ্টিপটে রাখা চাই, রাখা উচিত যে সত্যিকারের লাভ আল্লাহ তাআলার ইচ্ছাতেই হয় বা আল্লাহর পক্ষ থেকে যা আসে সেটি সত্যিকারের লাভ বা প্রফিট। এ কথার গুরুত্ব অনেক বেশি। তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের প্রশ্নের উত্তরে বলেন যে কেউ যদি সদকা করার কারো সাধ্য না থাকে তাহলে কি করবে। রাসূলুল্লাহ সাল্লাম বলেন যে নিজ হাতে উপার্জন করো এবং মানুষকে দাও, এতে তোমাদেরও লাভ হবে এবং জাতিরও উপকার হবে, জাতির জন্য বোঝা হবে না। যদি তোমরা নিজেরা উপার্জন করো, নিজ হাতে কাজ করো, তাহলে এত বোঝা হবে না, দ্বিতীয়ত জাতির জন্য বোঝা হবে না, দ্বিতীয়ত তোমরা গ্রহীতা হবে না বরং দাতা হিসেবে দাতা গণ্য হবে যারা খোদার সন্তুষ্টি অর্জন করে থাকে। পাশ্চাত্যে সরকার থেকে যারা সোশ্যাল অ্যালাউন্স নিয়ে থাকে, বেকার ভাতা বা বিভিন্ন ধরনের ভাতা নেয়, তাদের স্মরণ রাখা উচিত যতটা সম্ভব কাজ করা উচিত। অনেক সময় শিক্ষা অনুসারে কাজ পায় না, যে কাজেই পায় যতটা পারে কাজ করা উচিত এবং উপার্জন করা উচিত এবং সরকারের খরচকে যথাসাধ্য কমানো উচিত। এক আহমদের জন্য কোনোভাবে কোনো অন্যায় বিবৃতি দিয়ে অন্যায় কথা বলে সরকারের কাছ থেকে কোনো প্রকারের ভাতা নেবে এটি কোনো আহমদিকে কোনোভাবে সাজে না। এমন পয়সা খাওয়া এটি কোনোভাবে লাভজনক নয়, বরং এটি ক্ষতি ছাড়া আর কিছু নয়। একইভাবে পাকিস্তান, ভারত এবং অন্যান্য দেশে এক আহমদিকে যথাসাধ্য চেষ্টা করা উচিত যে তারা যেন গ্রহীতা না হয় বরং দাতা, তাদের হাত যেন দাতার হাত হয়। সাহাবারা যখন জিজ্ঞেস করেন যে যদি উপার্জনের কোনো উপায় না থাকে, কাজে যদি পাওয়া না যায়, কোনো প্রকারের কাজ বা উপার্জনের রাস্তা না থাকে তাহলে কি করব, কিছু পেলেও বড় কষ্টে নিজের গুজারা হয়, সদকা দেওয়ার তো প্রশ্নই ওঠে না, তখন তখন কি করা উচিত? রসুল কারিম এর উত্তরে বলেন যে অন্য অন্য মানুষকে সাহায্য করার বিভিন্ন উপায় আছে, অন্যভাবে সাহায্য করো, কোনো যে কোনো ভাবে তুমি অন্যের সেবা করতে পারো, সেবার বিভিন্ন রাস্তা আছে, উপায় আছে, সেগুলো অবলম্বন করো। এমন সাহায্যের একটি এমন সেবার এক মহান দৃষ্টান্ত মহানবী সাল্লাল্লাহু ইসলাম প্রতিষ্ঠা করেছেন, যখন এক বৃদ্ধা মহিলা যে রসুল্লাহর বিরুদ্ধে খুবই উত্তেজিত ছিল, শহরে নূতন এসেছিল, তাকে উত্তেজিত করা হয়েছে, তার সম্পদ তার সামান জিনিসপত্র তিনি নিজ কাঁধে বহন করেন, তার ঘরে দিয়ে আসেন। সে মহিলা অজান্তে রসুল্লাহকে অনেক কথা বলে, অনেক ভালো মন্দ বলে, রসুল্লাহকে জানত না, কিন্তু রসুল্লাহ শুনেছেন, তা প্রকাশ করেননি, নিজের মনোভাব প্রকাশ করেন। গন্তব্যে পৌঁছে যখন রসুল্লাহ যখন বলেন যে আমি সেই ব্যক্তি যাকে এড়িয়ে চলার তোমাকে পরামর্শ দেওয়া হয়েছিল, বলা হয়েছিল যে জাদুকরকে এড়িয়ে চলো, সেই বৃদ্ধার মুখ থেকে তখন এই বাক্য নিঃসৃত হয় যে তোমার জাদু আসলে আমাকে প্রভাবিত করেছে। তো কোনোভাবে কারো কষ্ট দূর করা তার উপকারের চেষ্টা করা, এটিও সৎকার সমান পুণ্যের কারণ হয়। সাহাবারা জিজ্ঞেস করে যদি এটি ও সম্ভব না হয়, কেউ যদি সম্পূর্ণভাবে মাজুর হয় তাহলে কি করব? রাসূলুল্লাহ বলেন যে অগণিত নেক কর্ম করার খোদা আমাদেরকে নির্দেশ দিয়েছেন, সেই সকল নেক কর্ম করো, সেই সকল নেক কর্মের উপর প্রতিষ্ঠিত হও, এটি এগুলো তোমাদের জন্য লাভজনক হবে, আর অপকর্ম এড়িয়ে চলো, পাপ বর্জন করো। প্রত্যেক চরম দরিদ্র ব্যক্তিও এই কাজ করতে পারে, অর্থাৎ নেক কাজ করা এবং মন্দ কাজ এড়িয়ে চলা, এর জন্য কিছু খরচ করার প্রয়োজন হয় না, দৈহিক কোন শক্তি খরচের এর প্রয়োজন নেই, এর পিছনে দৈহিক শক্তির দরকার হয় না। তো দেখুন, তুচ্ছ নেকি বা পুণ্যকর্ম পুণ্যকর্মেরও আমাদের প্রিয় খোদা প্রতিদান দিয়ে থাকেন, আমাদের খোদা এবং রসুলুল্লাহর মাধ্যমে তিনি আমাদেরকে এই বিষয়টি অবহিত করেছেন। এ সম্পর্কে আমরা একটি হাদিস শুনেছি যে মোমেনের রাস্তা বা পথ থেকে কষ্ট দূর করার জন্য গাছের শাখা যে কেটে ফেলে দেয় খোদা তালা এ কারণে এক ব্যক্তিকে জান্নাতে প্রবিষ্ট করেছেন। তো দেখুন এগুলো কত কল্যাণকর, কত লাভজনক কাজ। নেকির কারণে আল্লাহ তাআলা অশেষ এমন নেকির কারণে আল্লাহ তাআলা অশেষ দানে মানুষকে ভূষিত করেন, মানুষ ভাবতেও পারে না যে খোদা তাআলা কতটা দান করেন। মুসলিম ইসলাম বলেন যে দুটো কথা মানুষের জন্য আবশ্যক, একটি হল পাপ এড়িয়ে চলা, দ্বিতীয়ত হল পুণ্যের দিকে ধাবিত হওয়া। পুণ্যের দুটো দিক আছে, একটি হল মন্দ কর্ম পরিহার করা, আর দ্বিতীয়টি হল মানুষের উপকার করা, মানুষের কল্যাণের নিমিত্তে কাজ করা। মন্দ কর্ম পরিহার করে মানুষ ততক্ষণ কামেল হতে পারে না যতক্ষণ পর্যন্ত অন্যের উপকার না করবে। এটি থেকে বোঝা যায় যে এর মাধ্যমে বোঝা যায় যে তার ভিতর কতটা পরিবর্তন এসেছে, আর এই মকাম তখনই অর্জিত হয় যদি খোদার গুণাবলীর উপর দৃঢ় ঈমান এবং এর গভীর জ্ঞান থাকে। যতক্ষণ এটি না হয় পাপ বর্জন করা সম্ভব নয়। মুসলিম ইসলাম বলছেন যে অন্যের উপকার করা তো অনেক বড় বিষয়। বাদশার প্রতাপ এবং ভারতের আইন কানুনকেও মানুষ ভয় করে, অনেক মানুষ আছে যারা আইন কানুনকে অবজ্ঞা করে না, কিন্তু খোদা তালার নির্দেশের সামনে কেন মানুষ ধৃষ্টতা দেখায়? এর অর্থ করছেন এখন হুজুর, খোদার গুণাবলী বা বৈশিষ্ট্যের যদি জ্ঞান থাকে তাহলে খোদার শিক্ষার উপর মানুষ আমল করে। অন্যের উপকার কথা বাদ দিলাম, অনেকেই অনেক মানুষ আছে যারা এত ধৃষ্ট হয়ে ওঠে যে খোদা যে সমস্ত কাজ করতে বলেছেন বা যে কাজ থেকে বিরত থাকতে বলেছেন সেদিকে ভ্রুক্ষেপই করে না, বড় ধৃষ্টতার সাথে সে সকল অপকর্ম করে যা করতে খোদা নিষেধ করেছেন। অথচ এই দুনিয়ার বাদশাকে ভয় করে, দুনিয়ার শাসকদের ভয় করে। অনেক মুসলিম ইসলাম বলছেন অনেক মানুষ আছে যারা মুসলিম ইসলাম জিজ্ঞেস করছেন যে এর অন্য কোন কারণ নেই, একটি কারণ তা হল খোদার উপর মানুষের ইমান নেই, এ কারণে খোদার নির্দেশের সামনে ধৃষ্টতা মানুষ দেখিয়ে থাকে, খোদার নির্দেশের মোকাবেলায় সে ধৃষ্ট হয়ে ওঠে। নিজের জ্ঞানের মাধ্যমে অন্যের উপকারের অন্যের উপকার করার নির্দেশ রয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি জ্ঞান থাকে, জাগতিক জ্ঞান হোক বা ধর্মীয়, অন্যের যদি সেই জ্ঞানের ভিত্তিতে তুমি কোন উপকার করো, কল্যাণ করো, তাহলে খোদার সন্তুষ্টি অর্জন হবে আর তোমার এই কাজটি লাভজনক কাজ হবে। আর খোদা যে জ্ঞান দান করেছেন যদি সেই জ্ঞানকে তুমি গোপন রাখো, প্রকাশ না করো মানুষের কল্যাণের জন্য, এই আশঙ্কায় যে কথা যদি আমি কাউকে বলি তার জ্ঞান বৃদ্ধি জ্ঞান বেড়ে যাবে। হযরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন ব্যক্তিকে সতর্ক করেছেন এবং উম্মতকে নসিহত করেছেন যে এমন মানসিকতা সবসময় এড়িয়ে চলো, বরং এই অবস্থাকে বর্জন বা পরিহার বা এড়িয়ে চলার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু দোয়াও শিখিয়েছেন। তিনি যিনি মানব কামেল মানব ছিলেন, যার প্রতিটি মুহূর্ত এবং প্রতিটি নিঃশ্বাস প্রশ্বাস মানব কল্যাণের জন্য নিবেদিত ছিল, তিনি সাহাবাদের সামনে যখন এই দোয়া করতেন সেই দোয়ার উদ্দেশ্য হল তাদের শেখানো যে এই দোয়া স্থায়ীভাবে করে যাও, উন্নতে এর প্রচলন করো, প্রকৃত বা সত্যিকারের লাভ সত্যিকারতে মানুষ তখন লাভবান হয় যখন খোদার সন্তুষ্টি অর্জন হয়। এই দোয়াগুলোর দুটি এখন আপনাদের সামনে আমি উপস্থাপন করছি। হযরত আব্দুল্লাহ বিন আমর বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন বা বলতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন যে হে খোদা, আমি তোমার আশ্রয় ভিক্ষা চাচ্ছি সেই হৃদয়ের মোকাবেলায় যে হৃদয় তোমাকে ভয় করে না, এবং সেই দোয়া থেকে তোমার আশ্রয় আসছে যে দোয়া গৃহীত হয় না, সেই নফস থেকে তোমার আশ্রয় আসছে যার পিপাসা বা ক্ষুধা মেটে না। আর শেষ অংশ আমি বুঝিনি। রাসূলুল্লাহ বলেন যে চারটি বিষয় থেকে আমি তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি। আরেকটি রওয়ায়েত উম্মে সালমা বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রভাতের বা ফজরের নামাজ পড়তেন সালাম ফেরানোর পর এই দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআন ওয়া রিজকান তাইয়িবান ওয়া আমালান মুতাকাব্বালান হে খোদা, তোমার কাছে এমন জ্ঞান ভিক্ষা চাই যা কল্যাণকর, এমন রিজিক চাই যা পবিত্র, আর এমন এমন কর্ম করার এমন কাজ করার তৌফিক চাই যা গৃহীত হওয়ার যোগ্য। অতএব নিজেকে কল্যাণকর ব্যক্তিত্বে পরিণত করার জন্য নেক কর্মের সাথে খোদার সাহায্য চাওয়া উচিত। খোদার পবিত্র সত্তাই শয়তানের বিভ্রান্তি থেকে মানুষকে নিরাপদ রাখে, আর খোদার সাহায্য তখন লাভ হয় যখন খোদার প্রিয়তম ব্যক্তির বরাতে তার কাছে দোয়া করা হয়। এটি সম্ভব হবে যদি আমরা মহানবী সাল্লাল্লাহু ইসলামের পবিত্র আদর্শ অনুসারে কাজ করার চেষ্টা করি, আর এটি যদি হয় তাহলেই আমাদের কাজ আমাদের কর্ম লাভজনক হবে। একটি দোয়া যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন, হযরত আব্দুল্লাহ বিন ইয়াজিদ আল খাতমি আনসারি এটি বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে দোয়ায় এই শব্দ অন্তর্ভুক্ত করতেন যে হে আমার খোদা, তোমার ভালোবাসা আমাকে তোমার ভালোবাসা দাও, আর সে ব্যক্তির ভালোবাসা আমার হৃদয় সৃষ্টি করো যার ভালোবাসা আমার জন্য কল্যাণের কারণ হবে। হে আল্লাহ, যে সমস্ত পছন্দনীয় বস্তু যা তুমি আমাকে দিয়েছ সেই পছন্দনীয় বস্তুগুলোকে আমার শক্তির কারণ করো। হে আমার আল্লাহ, আমার প্রিয় বস্তু যা তুমি আমার থেকে দূরে রেখেছ তা থেকে আমাকে অব্যাহতি দাও, সেই বস্তু যেন আমার কাছে প্রিয় না হয়, আমাকে সেই বস্তু আমার কাছে প্রিয় করে তোলো যা তুমি পছন্দ করো। এই পৃথিবীতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তুলনায় কেউ খোদার দৃষ্টিতে বেশি প্রিয় নয়, তাই তার ওসিলায় তার বরাতে দোয়া করা উচিত। যিনি খোদার প্রিয় তিনি যেন আমাদের প্রিয় হয়ে যান, আর এভাবে সেই কল্যাণ যেন আমরা লাভ করতে পারি যা প্রতিষ্ঠার জন্য বা যে কল্যাণের প্রসারের খাতিরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি পৃথিবীতে এসেছিলেন। মানুষের জন্য উপকারী হওয়া, কল্যাণকর হওয়া সম্পর্কে কোরআনের যে আয়াত হুজুর পড়েছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, এ সম্পর্কে মুসলিম ইসলাম বলছেন যে এই পৃথিবীতে মানুষ সম্পদকে অনেক বেশি ভালোবাসে, সেই কারণেই তাবের রয়্যার বইতে লেখা আছে যে কোনো ব্যক্তি যদি দেখে যে সে নিজের লিভার বা যকৃৎ বের করে কাউকে দিয়েছে এর অর্থ হল সম্পদ। এই কারণেই প্রকৃত তাকওয়া সম্পর্কে বলা হয়েছে যে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, প্রকৃত নেকি কখনো অর্জন হবে না যতক্ষণ নিজের প্রিয়তম বস্তুকে খরচ না করবে, কেননা সৃষ্টির প্রতি সহমর্মিতার একটা বিরাট অংশ সম্পদ খরচের সাথে রয়েছে। নিজের স্বজাতি এবং সৃষ্টির প্রতি সহমর্মিতা এবং সহানুভূতি এমন একটি বিষয় যা ইমানের দ্বিতীয় অংশ। এছাড়া ইমান কোনোভাবে সম্পূর্ণ হয় না এবং দৃঢ় হয় না যতক্ষণ মানুষ ত্যাগ এবং কোরবানি না করবে। অন্যের উপকার করা কিভাবে সম্ভব হতে পারে? অন্যের উপকার এবং সহমর্মিতার জন্য কোরবানি এবং ত্যাগ আবশ্যক। এই আয়াত লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুনে এই ইসার বা কোরবানি বা ত্যাগের শিক্ষা দেওয়া হয়েছে। সুতরাং খোদা তালার পথে সম্পদ বা মাল খরচ করা তাকওয়ার একটি মানদণ্ড বা একটি স্টিক ইয়ার্ড। হাদিসে অন্যের উপকারের জন্য সদকা করার নির্দেশ যে রয়েছে এর উপর তখনই আমল সম্ভব, এই অনুসারে তখনই কাজ করা সম্ভব যদি ত্যাগ এবং কুরবানির প্রেরণা এবং চেতনা মানুষের ভিতরে থাকে, আর এটি সম্ভব হবে যদি খোদা এবং তার রসুলের প্রতি ভালোবাসা থাকে। আর এর জন্যই আমি প্রথম দিকে যে দোয়া পড়েছি এইদিকেই রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের দিক নির্দেশনা দিয়েছেন যে আমার প্রতি ভালোবাসার জন্য দোয়া করো। নাফা বা লাভ শব্দের ব্যাখ্যা করতে গিয়ে বলেছি যে নাফে খোদাতালার নামগুলোর একটি, তিনি সৃষ্টির ভিতর যাকে যতটা চান সৃষ্টির উপকার করেন, তিনি কল্যাণ এবং লাভের স্রষ্টা বা উৎসস্থল। মানুষ ততক্ষণ লাভে থাকে বা অন্যের উপকারের কারণ হয়, লাভের কারণ হয়, যতক্ষণ খোদার সাহায্য তার সাথে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ উম্মতকে যেখানে নসিহত করেছেন যে কল্যাণকর মানুষে ব্যক্তিত্বে রূপান্তরিত হও, এই নসিহত যেখানে করেছেন সেখানে একই সাথে তিনি এটিও শিখিয়েছেন যে এটিও বলেছেন যে খোদার কাছে সাহায্য ভিক্ষা চাওয়ার মাধ্যমেই অন্যের জন্য কল্যাণকর সত্তায় রূপান্তরিত হওয়া সম্ভব। কেননা প্রকৃত পক্ষে অন্যের কল্যাণ এর উৎসস্থল হলেন খোদা তাআলা। খোদার সেই বৈশিষ্ট্য বা গুণ আসলে মানুষ নিজ নিজ সামর্থ্য অনুসারে ধারণ বরণ বা অবলম্বন করে। আল্লাহ তাআলা কোরআনে যে নির্দেশ দিয়েছেন এবং স্পষ্ট করেছেন যে বিষয়টি, তা হল মোমেন প্রকৃতপক্ষে আমার মাধ্যমেই উপকৃত বা লাভবান হতে পারে, তাই আমার সামনে বিনত হও, ঝুঁকো এবং প্রতিটি মুহূর্ত আমাকে স্মরণ করো। কোরআনে বিভিন্ন স্থানে বহু স্থানে বিষয়টি বর্ণিত হয়েছে। আল্লাহ তাআলা এক জায়গায় বলেন যে কালা আফাতাবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউকুম শাইয়া, তিনি বললেন যে তোমরা কি খোদাকে ছেড়ে তার ইবাদত করো যে তোমাদের বিন্দুমাত্র উপকার করতে পারে না বা ক্ষতিও করতে পারে না। অতএব খোদার সত্তাই কল্যাণের উৎসস্থল এই ইহ জগতেও আর পরকালেও। কিছু শিরক তো এমন যা স্পষ্ট বাহ্যত দেখা যায়। মুশরিক সে যুগে যে শিরক করত তা স্পষ্ট ছিল। আজও যারা মূর্তি পূজা করে, স্বর্ণের হাতে বানানো মূর্তি তারা পূজা করে, এমন মূর্তি যারা কারো ক্ষতিও করতে পারে না আর উপকারও করতে পারে না, এটি বাহ্যিক শিরক। এটি চর্ম চোখে দেখা যায়। কিছু প্রচ্ছন্ন শিরক বা পৌত্তলিকতাও আছে। কোন সমস্যার মুহূর্তে জাগতিক উপকরণের প্রতি দৃষ্টি রাখা, জাগতিক উপকরণকে উপকরণের প্রতি সীমাতিরিক্ত মনোযোগ দেয়া এবং তার পিছনে হন্যে হয়ে ছোটা, উম্মাদের মতো ছোটা, অফিসারদের বা কর্মকর্তাদের অপ্রয়োজনীয় তোষামোদ করা, তো এই সমস্ত জাগতিক উপকরণ কোনো কাজে আসে না যদি খোদার ইচ্ছা না থাকে। একটি ঘটনা এক ব্যক্তি বর্ণনা করেছে, চাকরি পাচ্ছিল না, একদিন কোন আত্মীয় জানতে পারলো যে চাকরির সন্ধানে আছে, পড়ালেখাও শেষ করেছে, শিক্ষিত। সে বলল যে আমার অনেক বড় সহকর্মী আছে, তার ঘরে যাব, তার সাথে যখন সাক্ষাৎ করতে যায়, সে বলল ঠিক আছে কালকে আমার অফিসে এসো, তোমার কাজ হয়ে যাবে, একটা পদ খালি আছে, তোমাকে দেয়া হবে, চাকরি হয়ে যাবে। এসে বলে যে আমি সকালে সাইকেল নিয়ে অফিসে যাই, গেট বন্ধ ছিল, চৌকিদার বলো কেন এসেছ, আমি বললাম যে অমুক ব্যক্তি আমাকে আসতে বলেছেন, তাই আমি তার সাথে দেখা করতে এসেছি। চৌকিদারের সাথে বড় প্রতাপের সাথে কথা বলে যে রাস্তা দাও, গেট খুলে দাও। চৌকিদার বলল যে সেই ব্যক্তি সকালে অফিসে আসার পূর্বে হার্ট অ্যাটাক হয় এবং মারা যায়। তো যারা খোদাকে বাদ দিয়ে অন্যের উপর নির্ভর করে, খোদাকে ছেড়ে অন্যের উপর নির্ভর করে, এভাবে আল্লাহ তাআলা তাদের অহমিকাকে পিষ্ট করেন। তো এই ব্যক্তি নিরাশ হয়ে ফিরে আসে। তো যখন মানুষকে খোদা বানানো হয়, মানুষকে খোদার স্থলে বসানো হয়, অবস্থা এমনই হয়। খোদা বলেন যে যদি প্রকৃত পক্ষে আমার প্রতি ঝোঁক এবং বিনত হও, তাহলে আমি সত্যিকার অর্থে তোমাদের উপকার করি, তোমাদের কাজ করি, আর প্রতিটি বস্তু আমি তোমাদেরকে দিয়ে থাকি। এক জায়গায় আল্লাহ তাআলা বলেন কোরআনে করিমে, আল্লাহ তাআলা বলেন যে এই পৃথিবী বড় ক্ষণস্থায়ী, সবসময় পরকালের ব্যাপারে চিন্তিত হওয়া উচিত, পরকালের জীবনের ব্যাপারে চিন্তিত হওয়া উচিত। কেননা সকল উপকার এবং অপকার, লাভ বা ক্ষতি পরকালেই স্পষ্টভাবে প্রতিভাত হবে মানুষের সামনে। আল্লাহ তাআলা বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুম ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, যেদিন কোন সম্পদ এবং কোন সন্তান কাজে আসবে না, শুধু তারাই লাভের ভিতর থাকবে যারা খোদা তালার দরবারে একটি পবিত্র মন মানসিকতা নিয়ে আসবে, সুস্থ হৃদয় নিয়ে আসবে। বলা হয়েছে যদি খোদার ইবাদত না থাকে, ইবাদত না করা হয়, তিনি যে সমস্ত নেক কর্ম করার কথা বলেছেন তার উপচার যদি করা না হয়, আর ধন সম্পদ এবং সন্তান সন্ততি নিয়ে যদি মানুষ ইহজীবন কাটিয়ে দেয়, তাহলে বলা হয়েছে এইসব কিছু কোনো কাজে আসবে না। খোদা কথা জিজ্ঞেস করবেন না যে কতটা সম্পদ পিছনে রেখে এসেছ, এই কথাও জিজ্ঞেস করবেন যে কয়জন ছেলে সন্তান বা মেয়ে সন্তান সন্ততি পিছনে ফেলে এসেছ। কাজে যদি কিছু আসে তা হল নেকি বা পুণ্য। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে পথ থেকে গাছের একটি শাখা অপসারণের কারণে খোদা তাআলা এক ব্যক্তিকে জান্নাতে প্রবিষ্ট করেছেন। সন্তান যদি কাজে আসতে পারে বা কাজে আসার কোনো সম্ভাবনা থাকে, তাহলে শুধু সেই সন্তান সন্ততি কাজে আসবে যারা নেক কর্মশীল, যারা পিতামাতার সৎকর্মকে জারি রাখে, পিতামাতার কৃত নেকির উপর যারা প্রতিষ্ঠিত থাকে, এমন এমন সন্তান সন্ততির সৎকর্ম বা নেক কর্ম পরকালে প্রতিটি মুহূর্ত পিতামাতার কাজে লাগে, তাদের কাজে আসে। আল্লাহ তাআলা বলেন যে একটি আনুগত্যশীল বা সমর্পিত হৃদয় নিয়ে যদি আমার দরবারে উপস্থিত হয়, তাহলে এটি একমাত্র প্রফিট, এটি একমাত্র লাভজনক বিষয় হবে পরকালে। এমন সমর্পিত এমন হৃদয় নিয়ে যদি আসে বা আসো যা ইহজগতে ইবাদতের প্রতি মনোযোগী ছিল, তাহলে এটি মানব জীবনের সৃষ্টির উদ্দেশ্য। এমন হৃদয় নিয়ে যদি তার কাছে উপস্থিত হয়, তাহলেই তার সন্তুষ্টি অর্জন করতে পারবে। যদি এমন হৃদয়ে, সমর্পিত হৃদয় নিয়ে আল্লাহর কাছে উপস্থিত হয় যে হৃদয়ে মানব অধিকার দিয়ে অভ্যস্ত, তাহলে সেই মহান সত্তার নাফে বৈশিষ্ট্য বা গুণ থেকে অংশ পাবে। অভিধান অনুসারে কালবে সালিম বা সুস্থ হৃদয় সেটিকে বলা হয় যা সম্পূর্ণভাবে আল্লাহ ভিন্ন অন্যের ইবাদত থেকে মুক্ত। এর আরেকটি অর্থ হল ইমানের কোন প্রকারের দুর্বলতা থেকে মুক্ত হওয়া এবং সকল প্রকারের প্রতারণা থেকে, প্রতারণার অর্ধে কারো ক্ষতি করার কোন চিন্তা বা ভাবনা যে হৃদয়ে নেই, নৈতিক ব্যাধি বা যথেচ্ছ চারিতা থেকে যে হৃদয় মুক্ত, এটিকে কালবে সালিম বলা হয়। অনেকের মতে কালবে সালিম সে হৃদয়কে বলা হয় যে হৃদয় অন্যের জন্য ব্যথা রাখে। খোদা তাআলা বলেন যে আমার ইবাদতকারী এবং এমন সৎকর্মশীল মানুষ তারা যারা আমার সন্তুষ্টির জান্নাতে প্রবেশ করবে আর সেখানে তারা চিরকাল বসবাস করবে। খোদা তাআলা আমাদেরকে এমন হৃদয় দান করুন যা সৎকর্ম করে খোদার সন্তুষ্টি লাভে সক্ষম হবে। মাসিহ মাসুদ নামের একটি উদ্ধৃতি আমি উপস্থাপন করছি যার আলোকে জামাতের সভ্য বা সদস্যদের জন্য তিনি কি সদস্যদের কাছে কি আশা রাখতেন এবং যে দোয়া তিনি করেছেন তা কেমন শুনুন। তিনি বলেন যে অবস্থা আমার মনোযোগকে আকর্ষণ করে, যা দেখে আমি দোয়ার প্রেরণা পাই তা শুধু একটি কথা, তা হল কোন ব্যক্তি সম্পর্কে যদি আমি এটি অবগত হই যে এ ব্যক্তি ধর্মের খেদমত করে, তার সত্তা খোদার জন্য, খোদার রসুলের জন্য, খোদার কিতাবের জন্য এবং খোদার বান্দাদের জন্য কল্যাণকর উপকারী। এমন ব্যক্তি যখন কোনো ব্যথা পায় তখন সেই ব্যথা আসলে আমি পাই। তিনি আরো বলেন যে আমার বন্ধুদের উচিত নিজেদের হৃদয়ে ধর্মের খেদমতের জন্য সংকল্প করা আর যেভাবে সম্ভব যতটা সম্ভব খেদমতের জন্য সংকল্পবদ্ধ হওয়া। আমি সত্য সত্য সত্যই বলছি যে খোদার দৃষ্টিতে সে ব্যক্তিরই কোন মর্যাদা আছে যে ধর্মের সেবক এবং মানুষের জন্য কল্যাণকর ব্যক্তিত্ব। নতুবা তিনি কোনো পরোয়া করেন না বা ভ্রুক্ষেপ করেন না যে মানুষ কুকুর বা ছাগল ভেড়ার মতো মৃত্যুবরণ করবে। এমন মৃত্যু কেউ মরলে খোদার পরোয়া নেই। খোদা তাআলা আমাদের তৌফিক দিন, এই মর্যাদায় উপনীত হওয়ার তৌফিক দিন, যা কোরআন এবং সুন্নতের শিক্ষার অধীনে মুসা ইসলাম নিজ জামাতে দেখতে চেয়েছিলেন, সেই মান আমরা যেন অর্জন করতে পারি।
আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل واللسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.